বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 17 জানুয়ারি, 3 মাঘ এবং ফের্সি 28 দেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গায়াজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় birdstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন ইরানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এবং বিশ্ব মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের পোশাক খাত, এর প্রভাব পড়েছে এই শিল্পের সাথে জড়িত শ্রমিকদের উপর। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কে জরিপ প্রতিবেদন উপস্থাপন করেছে, আর বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সম্মিলিতভাবে এ সংকট মোকাবেলার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আইএলও শ্রমিক কার্যক্রম বিষয়ক বিশেষজ্ঞ সৈয়দ সুলতানউদ্দিন আহমদ বলেছেন, এ খাতে বরাদ্দ সরকারি প্রণোদনা শ্রমিকদের কাছে পৌঁছাচ্ছে না। এ বিষয়ে করণীয় বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ নিয়ে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান বলেছে পারস্য উপসাগরে আটক দক্ষিণ কোরীয় জাহাজটিকে ছেড়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সশস্ত্র হামলার আশঙ্কা, সব অঙ্গরাজ্যে নিরাপত্তা জোরদার। বাংলাদেশ আওয়ামী লীগ বলেছে নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতির কারণে পিছিয়ে পড়ছে বিএনপি। পৌর নির্বাচনে সহিংসতার নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল। এবং ভারতের কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। পারস্য উপসাগরে আটক কোরীয় জাহাজটিকে ছেড়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইরানের বিচার বিভাগ। চলতি মাসের শুরুতে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পারস্য উপসাগর থেকে জাহাজটিকে আটক করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদি প্রসঙ্গে বলেছেন, পারস্য উপসাগরের পানি দূষিত করার কারণে পরিবেশ আইনে আদালতের নির্দেশে জাহাজটিকে আটক করা হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলমান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচারকেরা। তিনি আরও বলেন, এ বিষয়ে কেবল বিচার বিভাগের আনুষ্ঠানিক বক্তব্যকেই গুরুত্ব দিতে হবে, অন্য কারো বক্তব্য গ্রহণযোগ্য নয়। এটা বিচার বিভাগ বা আদালতের বিষয়। এর আগে IRGC-র নৌ শাখা এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ কোরিয়ার হানকুক কেমি নামের একটি জাহাজ সৌদি আরবের জুবাইল বন্দর থেকে ছেড়ে আসে, কিন্তু জাহাজ থেকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পারস্য উপসাগরের পানি দূষিত করছিল। ইসলামী
প্রজাতন্ত্র ইরানের ছোঁড়া দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজের অবস্থানের 100 মাইলের মধ্যে পড়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। মার্কিন একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে টেলিভিশন চ্যানেলটি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ভারত মহাসাগরের যেখানে পড়েছে তার 20 মাইল দূরে একটি বাণিজ্যিক জাহাজও ছিল। টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে, ভারত মহাসাগরের ওই এলাকায় অন্তত 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং তাতে মারাত্মক রকমের বিস্ফোরণ হয়। ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরণের পর আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তার টুকরো ছড়িয়ে পড়ে। মার্কিন একজন সরকারি কর্মকর্তা দাবি করেন, ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে বিষয়টি আমরা ধারণা করছিলাম। ইসলামী প্রজাতন্ত্র ইরান শুক্রবার থেকে 2 দিনব্যাপী কাভিরে মার্কাজি মরুভূমিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মহড়া চালিয়েছে। মহড়ার শেষ দিনে গতকাল ইরান দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে 1,800 কিলোমিটার দূরে শত্রুর ডামি যুদ্ধজাহাজে হামলা চালায় এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড হাসান রুহানি বলেছেন, ঝুঁকিপূর্ণ লোকজনকে সম্ভবত আগামী 2 মাসের মধ্যে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে। করোনা ভাইরাস বিরোধী লড়াইয়ে গঠিত টাস্ক ফোর্সের সদর দপ্তরে গতকাল অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একথা বলেন। ড রুহানি বলেন, চলতি বছর শেষ হওয়ার আগেই আশা করা যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকরা করোনা টিকা পেতে শুরু করবেন। তার আগে কয়েক ধাপে এ টিকার পরীক্ষা সম্পন্ন করতে হবে। আগামী 20 মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে। তিনি বলেন, চলতি শীত মৌসুমের মধ্যে করোনা ভাইরাসের টিকা দেওয়ার প্রথম ধাপ শুরু হবে। এজন্য সরকার সব রকমের প্রচেষ্টা চালাবে বলে তিনি উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সশস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। কোনো সন্ত্রাসী নয় বরং ট্রাম্পের সমর্থকেরা এই সশস্ত্র হামলা চালাতে পারে বলে ধারণা করছে সেদেশের নিরাপত্তা বাহিনী। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় 50টি অঙ্গরাজ্যের সবগুলো ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার সতর্কতা জারি করা হয়েছে। গত 6 জানুয়ারি বাইডেনের বিজয় অনুমোদনের দিনে ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলার মতো প্রাণঘাতী ঘটনার পুনরাবৃত্তি রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওইদিন ক্যাপিটল ভবনে ট্রাম্পের 100 সমর্থকের হামলায় হতবিহ্বল হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করাই পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভরাডুবি হয়েছে। আজ সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। বিজয়ী সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে এগিয়ে যাওয়া উন্নয়ন অগ্রযাত্রা এবং সমৃদ্ধির বিজয়। এ বিজয়কে গণতন্ত্রের অভিযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার বিজয়। এদিকে বাংলাদেশের সরকার রক্ত ঝরিয়ে নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকাতে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের একটি ডেস্ক রিপোর্ট, পড়ে শোনাচ্ছেন আশরাফুর রহমান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিরাজগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী তরিকুল ইসলামের উপর আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের নৃশংস ও বৈশাচিক হামলা এবং তাকে হত্যার ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে যে সরকার রক্ত ঝরিয়ে নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর পদে বিজয়ী তরিকুল ইসলামের উপর পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের বর্বরোচিত হামলা এবং তাকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান। মির্জা ফখরুল বলেন, দেশে যে খুন খারাপির মহোৎসব চলছে তাতে রাষ্ট্র অমানবিক চেহারায় রূপ লাভ করেছে। সহিংস সন্ত্রাসী হচ্ছে এদের রাজনৈতিক আদর্শ, সেজন্য রক্তাক্ত কায়দায় বিরোধী দল ও মতকে দমন করে যাচ্ছে। শুধু রাজনৈতিক বিরোধী পক্ষই নয়, বিবেকবান নাগরিক সমাজ ও বুদ্ধিজীবী যারা সত্য কথা বলছেন তারাও শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতনের শিকার হচ্ছেন। মির্জা ফখরুল আরও বলেন, এখন হত্যা, বিচার বহির্ভূত হত্যা সহ সন্ত্রাসের এক অভয়ারণ্যের নাম বাংলাদেশ। বর্তমান সরকার দেশকে এক মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। এ সময় বিএনপি মহাসচিব সিরাজগঞ্জে তরিকুল ইসলামকে হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। ভারতের তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে, তারা পশ্চিমবঙ্গের আবেদনে সাড়া দিচ্ছে না। তিনি আজ কলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে। আজ রোববার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় উভয় পক্ষের মধ্যে বৈঠকে মোট 294 আসনের মধ্যে কংগ্রেস 130 আসনের দাবি জানালে আপত্তি জানান বামফ্রন্ট নেতারা। কংগ্রেসের 130 আসনের তালিকায় মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বেশিরভাগ আসন রয়েছে, যা নিয়ে আপত্তি তোলেন বামফ্রন্ট নেতারা। তাদের দাবি, ওই জেলাগুলোতে বামেদেরও ভোট ব্যাংক রয়েছে, সেজন্য কিছু আসন কংগ্রেসকে ছাড়তে হবে। বাম নেতারা ওই দাবিতে অনড় থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি উত্তেজিত হয়ে পড়েন। অবশেষে দলের সিনিয়র নেতারা তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে পরিস্থিতি সামাল দেন। এর আগে গত 7 জানুয়ারি আসন সমঝোতা নিয়ে বামফ্রন্ট ও কংগ্রেস নেতারা বৈঠকে বসলেও তাতে কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উপস্থিত না থাকায় আসন ভাগাভাগি নিয়ে আলোচনা বেশি দূর এগোয়নি। আজ রোববার পুনরায় উভয় পক্ষের মধ্যে বৈঠক হয়, কিন্তু দুপক্ষের মধ্যে মতবিরোধের জেরে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমাধান সূত্রে পৌঁছানো সম্ভব হয়নি।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে সুপ্রিম কোর্টের দুজন নারী বিচারপতি নিহত হয়েছেন। পুলিশ বলেছে, আজ সকালে গাড়িতে করে কাবুলে কর্মস্থলে যাওয়ার সময় ওই বিচারপতিদের উপর এ হামলা চালানো হয়। আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র জামশেদ রাসুলি বলেছেন, নিহত দুই বিচারপতি সুপ্রিম কোর্টের দায়িত্ব পালন করতেন। হামলায় আরও দুইজন আহত হয়েছে। মোটর সাইকেল আরোহী অস্ত্রধারীরা হামলার পর পালিয়ে যায়। এদিকে গত শুক্রবার দিবাগত রাতে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবানের এক হামলায় কমপক্ষে 9 আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তরে তুর্কি সেনা ঘাঁটিতে অস্ত্রধারীদের হামলায় 3 তুর্কি সেনা নিহত হয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, বাপ্তু উপশহরের কাছে হামলার ঘটনাটি ঘটেছে। টিভি চ্যানেলটি আরও জানিয়েছে, কে বা কারা এ হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীও এর দায়িত্ব স্বীকার করেনি। সিরিয়ার উত্তরাঞ্চলের কিছু এলাকা এখনও নিয়ন্ত্রণ করছে তুর্কি বাহিনী এবং কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী। এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলার জন্য আরোপ করা লকডাউনের বিরুদ্ধে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জের সরকার নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে যখন আলোচনা করছিল, তখন দেশের সাধারণ মানুষ তার প্রতিবাদে রাজপথে নেমে আসেন। বিক্ষোভকারীরা চ্যান্সেলর কুর্জের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় বহু মানুষের মুখে মাস্ক ছিল না। তারা চ্যান্সেলরের পদত্যাগ দাবি করেন। 89 লাখ মানুষের দেশ অস্ট্রিয়ায় তৃতীয় লকডাউন চলছে, যাতে শুধুমাত্র জরুরি পণ্য সামগ্রীর দোকান খোলা আছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে তেহরানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, আর পড়ে শোনাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বানোয়াট অভিযোগের নিন্দা জানিয়েছেন। বিদায়ী ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি দাবি করেছেন সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার সঙ্গে ইরানের যোগসাজশ রয়েছে। ইমরান বলেছেন এ ধরনের অভিযোগ কখনো বিশ্বাসযোগ্য নয় ও বিশ্ববাসী এমন অভিযোগ গ্রহণ করবে না। তিনি ওই অভিযোগকে ইসরায়েলের সন্তুষ্টি অর্জনের বিপজ্জনক প্রচেষ্টা বলেও মন্তব্য করেছেন। পাক প্রধানমন্ত্রী বলেছেন বর্তমান মার্কিন সরকারের মেয়াদ ও পম্পেওর মন্ত্রিত্ব এখন শেষ পর্যায়ে। পাক প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য সন্ত্রাস বিরোধী লড়াইয়ের বিষয়ে ইরানের অবস্থান সম্পর্কে বিশ্ব জনমত ও জাতিগুলোর ব্যাপক সচেতনতারই প্রকাশ। গত এক দশকে ইরাক ও সিরিয়া সহ পশ্চিম এশিয়ার দেশগুলোতে আল কায়দা ও দায়েশ বা আইএস এর মতো ভয়ানক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর লড়াইয়ে ইরানের ভূমিকা ছিল সর্বোচ্চ পর্যায়ের, আর এই অঞ্চলের জনগণের নিরাপত্তা ও শান্তি ইসলামে ইরানের কার্যকর ভূমিকার কাছে চিরঋণী। আসলে সন্ত্রাসের বিরুদ্ধে ইরানের আন্তরিক লড়াই বিশ্বব্যাপী জনগণের প্রশংসা কুড়িয়েছে এবং আল কায়দা সম্পর্কিত মাইক পম্পেওর ইরান বিরোধী নোংরা প্রচারণা বিশ্ববাসীর কাছে হাস্যকর আষাঢ়ে প্রচারণা বলেই গণ্য হয়েছে। বরং বিশ্ববাসীর কাছে স্পষ্ট যে মার্কিন সরকারই রাষ্ট্রীয় সন্ত্রাসের সবচেয়ে বড় হোতা ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো মার্কিন মদতপুষ্ট। মার্কিন রাষ্ট্রীয় সন্ত্রাসের সাম্প্রতিক সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুস ব্রিগেডের প্রধান শহীদ কাসেম সোলাইমানিকে বাগদাদ বিমানবন্দরের কাছে শহীদ করা। মার্কিন সরকার প্রকাশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছে। অবশ্য এ ধরনের হত্যাকাণ্ডে মার্কিন সরকারকে সহযোগিতা করেছে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ সহ আরও কয়েকটি গোয়েন্দা সংস্থা। যেমন এখন থেকে প্রায় দুই মাস আগে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকেও শহীদ করার ঘটনা ছিল মার্কিন ইহুদিবাদী ষড়যন্ত্রের ফসল। তাই মার্কিন সরকার কখনো তার সন্ত্রাসের চরিত্র বিশ্ববাসীর কাছে আড়াল করতে সক্ষম হবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বিশ্ব মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের পোশাক খাত। এর প্রভাব পড়েছে এই শিল্পের সাথে জড়িত শ্রমিকদের উপর। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
করোনার সময়ে বাংলাদেশি তৈরি পোশাকের আন্তর্জাতিক সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এর প্রভাব পড়েছে এ খাতের শ্রমিকদের আয়ের ওপরও। সদ্য প্রকাশিত এক জরিপে দেখা গেছে 2019 সালের ডিসেম্বর থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে এ খাতের শ্রমিকদের গড়ে আয় কমেছে 8%। এর ফলে 58% শ্রমিকের আর্থিক চাপ আগের তুলনায় বেড়েছে। আয় কমে যাওয়া 82% শ্রমিকের দৈনিক খাবার গ্রহণও অতীতের তুলনায় কমে গেছে। শুধু তাই নয়, এই সময় কর্মক্ষেত্রে শ্রমিকদের হয়রানিও বেড়েছে 17%। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ আনুষ্ঠানিকভাবে গতকাল এই জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়েছে করোনা মহামারীর সময় বিশ্বব্যাপী ক্রেতারা ঢালাও ক্রয়াদেশ বাতিল ও স্থগিত করেছে। এছাড়া এ খাতকে টিকিয়ে রাখতে সরকার সহায়তা দিলেও শ্রমিক ছাঁটাই ও লে অফের মতো ঘটনা ঘটেছে, এমনকি এখনও নীরবে শ্রমিক ছাঁটাই চলছে। এ প্রসঙ্গে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসেন রেডিও তেহরানকে বলেন,
এই সময় বাজার মূল্য অনেক গুণ বেশি বেড়েছে, কিন্তু শ্রমিকের বেতন তো বাড়েনি, বরং কখনো কখনো শ্রমিকরা তার প্রাপ্য বেতন পাননি। বিশেষ করে করোনাকালীন সময়ে যখন লকডাউন ঘোষণা করা হলো, তখন শ্রমিকরা একবার বাড়ি গেল, আবার শ্রমিকরা ফিরে আসলো, আবার মাস পথে তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। এইরকম নানা জটিলতার কারণে শ্রমিকের যে আর্থিক ক্ষতি হয়েছে সেটা মালিকরা কখনোই বিবেচনায় আনেননি। এবং বর্তমান সময়কালে পোশাক শিল্পে ব্যাপক হারে শ্রমিক ছাঁটাই হয়েছে, এতে করে শ্রমিকের জীবন এক দুর্বিষহ অবস্থায় পৌঁছেছে।
এই অবস্থায় তিনি শ্রমিকদের রক্ষায় সরকারের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান জানান। সিপিডির আলোচনায় অংশ নিয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এ সংকট সম্মিলিতভাবে মোকাবেলার আহ্বান জানান। তিনি বলেছেন, গার্মেন্টস খাতের উপরে চাপ এলে শ্রমিকদের বিপদ বাড়বে, তাদের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে, সরকার আবারও প্রণোদনা দেবে। এমন তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, প্রণোদনা ঋণের সুদ পরিশোধের সময় বাড়বে সে চিন্তাও হচ্ছে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান বৃষ্টিপাত শুনলেন। শ্রোতাবন্ধুরা, রাতের অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরান বলেছে পারস্য উপসাগরে আটক দক্ষিণ কোরীয় জাহাজটিকে ছেড়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সশস্ত্র হামলার আশঙ্কা, সব অঙ্গরাজ্যের নিরাপত্তা জোরদার। আওয়ামী লীগ বলেছে নেতৃত্বের দুর্বলতার অস্বচ্ছ রাজনীতির কারণে পিছিয়ে পড়েছে বিএনপি। পৌর নির্বাচনের সহিংসতার নিন্দা জানিয়েছেন ফখরুল। এবং ভারতের কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।